বাইবেলের লোকলিখিত সুষমাচার ৬ অধ্যায় ৩০ থেকে ৩৮ পদ। যে তোমার চাদর নিয়ে যায় তাকে জামাও নিতে দিও, যারা তোমার কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফিরিয়ে চেও না। লোকের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার পেতে চাও, তোমরাও তাদের সঙ্গে তেমনই ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই কেবল ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো এইভাবে ভালোবেসে থাকে। যারা তোমাদের মঙ্গল করে, তোমরা যদি তাদেরই মঙ্গল করতে থাকো, তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তা করে থাকে। যাদের কাছ থেকে তোমরা ফিরে পাবার আশা করো, যদি তাদেরই টাকা ধার দাও, তবে তাতে প্রশংসার কি আছে? ফিরে পাবে বলেই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়ে থাকে। কিন্তু তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং তাদের মঙ্গল করো, কিছুই ফিরে পাবার আশা না রেখে ধার দিও, তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার আছে, আর তোমরা মহান ঈশ্বরের সন্তান হবে, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের দয়া করেন। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। অন্যদের দোষ ধরে বেরিও না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে করো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের ক্ষমা করো, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে। দান করো, তাতে তোমাদেরও দেওয়া হবে। অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে দেওয়া হবে, কারণ যেভাবে তোমরা মেপে দাও, তোমাদের জন্য সেভাবে মাপা হবে। সোনালী চাউল। দান করো, তাতে তোমাদেরও দেওয়া হবে। অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়বার মতো করে দেওয়া হবে, কারণ যেভাবে তোমরা মেপে দাও, তোমাদের জন্য সেভাবে মাপা হবে। লোকলিখিত সুষমাচার ৬ অধ্যায় ৩৮ পদ। ঈশ্বরের চিরস্থায়ী আদেশগুলোর একটি হল, আমরা যখন অন্যদের সাহায্য করি, তখন আমরা নিজেরাই সাহায্য পাই। আমাদের পোশাকের মধ্যে যদি সুমিষ্ট গন্ধ না থাকে, তবে অন্যদের কাছে সুগন্ধি ছড়াব কোত্থেকে? আমরা যদি ঈশ্বরকে কিছু দিই, তবে ঈশ্বর তার এমন প্রতিদান দেন যে আমাদের পাত্র কানায় কানায় ভরে ওঠে। অন্যদের প্রতি আমাদের দান ও সেবা যদি না থাকে, তবে আমাদের অভাবও দূর হবে না। এক ভিক্ষুক একবার পথের ধারে তার ছোট বোল নিয়ে ভিক্ষা করছিল। এমন সময় সুন্দর পোশাক পরিহিত এক রাজকুমার সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি ক্ষুধার্ত, দয়া করে আমাকে তোমার খাদ্য থেকে কিছুটা দাও। প্রথমে সেই ভিক্ষুক উত্তেজিত হয়ে উঠল, কিন্তু পরে অনিচ্ছা সত্ত্বেও তার বোলটা রাজকুমারের দিকে বাড়িয়ে দিল। তবে রাজকুমার একটি চাউল নিতে না নিতেই সে তার বোল সরিয়ে নিল। আবারও অনুরোধ করা হল, ভিক্ষুক আবারও খুব বিরক্তির সাথে তার বোলটা এগিয়ে দিল, কিন্তু এবারও রাজকুমার কিছু নিতে না নিতেই ভিক্ষুক তার চাউলের বোলটা সরিয়ে নিল। ধনী রাজকুমার চলে গেলে ভিক্ষুক বাকি সামান্য যা ছিল তা খেয়ে নিল, কিন্তু এ কি? সে অবাক হয়ে দেখল বোলের তলায় দুটি সোনালী চাউল পড়ে আছে, যা তাকে তার বদান্যতার মূল্য হিসেবে রাজকুমার দিয়েছে। ভিক্ষুক তখন আক্ষেপ করে বলল, ইস, আমি যদি আমার সব খাবার দিয়ে দিতাম, তবে আমি বোল ভর্তি সোনালী চাউল পেতাম। মহান রাজকুমার আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের উপহার, আমাদের গুণাবলী এবং আমাদের ভালোবাসাপূর্ণ সেবা পাওয়ার অপেক্ষায় আছেন। সুতরাং যদি প্রচুর পরিমাণে বুনি, তবে আমরা তা প্রচুর পরিমাণে সোনালী শস্য কাটব, তাতে কোনো সন্দেহ নেই। ক্ষুদ্র কিছু তুচ্ছ করা তাই তো কারো উচিত নয়, ক্ষুদ্র বস্তুই বহন করে মহান কিছুর পরিচয়। বাইবেলের লোকলিখিত সুষমাচার ৯ অধ্যায় ১৮ থেকে ২৬ পদ। একবার যীশু একটা নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন, তার সঙ্গে কেবল তার শিষ্যরাই ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে, এ বিষয়ে লোকে কি বলে? শিষ্যেরা বললেন, কেউ কেউ বলে আপনি বাপতিস্মদাতা জোহন, কেউ কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে অনেকদিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন। যিশু তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? পিতর বললেন, আপনি ঈশ্বরের সেই মসীহ। তখন যিশু তাদের সাবধান করলেন এবং আদেশ দিলেন যেন তারা কাউকে কথা না বলেন। তিনি তাদের আরও বললেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে। বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা তাকে অগ্রাহ্য করবেন, তাকে মেরে ফেলা হবে এবং তিন দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তারপর তিনি সবাইকে বললেন, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, প্রত্যেক দিন নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক। যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হল? যদি কেউ আমাকে নিয়ে ও আমার কথা নিয়ে লজ্জাবোধ করে তবে মনুষ্যপুত্র যখন নিজের মহিমা এবং পিতা ও পবিত্র স্বর্গদূতদের মহিমায় আসবেন তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জাবোধ করবেন। এ কি ধরনের লোক? যিশু তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? পিতর বললেন, আপনি ঈশ্বরের সেই মসীহ। লোকলিখিত সুষমাচার 9:20। আপনি কি কখনো ধীর স্থিরভাবে চিন্তা করে দেখেছেন যে প্রভু যীশু খ্রিস্টের জগতে আগমনের পর থেকেই এই পৃথিবীর সমস্ত কিছুই একটা সুনির্দিষ্ট তারিখে আবদ্ধ হয়েছে? উদাহরণস্বরূপ, এটা 1990 খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দ দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, এর অর্থ হল আমাদের প্রভুর দিন। পক্ষান্তরে যীশু খ্রিস্টের আগমনের আগে যা হয়েছে তাদের বলা হয় খ্রিস্ট পূর্বাব্দ। এটা কত তাৎপর্যপূর্ণ যে প্রত্যেক খবরের কাগজ, ম্যাগাজিন, চুক্তিপত্র এবং সকল আইনসঙ্গত ও প্রয়োজনীয় কাগজপত্র সেই মহান ও ঐতিহাসিক ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করে। তাই প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা অত্যাশ্চর্য হয়ে বলেছিল, এ কি ধরনের লোক যিনি মানব ইতিহাসে এত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছেন? নিশ্চয় তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করার দাবিদার। একজন বিখ্যাত প্রচারক লিখেছেন, আমি এক লোককে জিজ্ঞেস করেছিলাম যীশুখ্রিস্ট সম্পর্কে তিনি কি চিন্তা করেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি মোটেই তার সম্পর্কে চিন্তা করেননি। আমি আবার তাঁকে জিজ্ঞাসা করলাম যীশুখ্রিস্ট কখন জন্মগ্রহণ করেছেন। তিনি সেই দিনের তারিখ উল্লেখ করলেন। সুযোগ পেয়ে আমিও অগ্রসর হলাম। বললাম, খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব এগুলো আবার কি? তিনি একটু মুচকি হেসে নীরব হলেন। তখন আমি বললাম, আপনি তো একজন বুদ্ধিমান লোক, আপনি কি কখনো চিন্তা করেছেন যে এত বছর যাবৎ আপনি আপনার মনের অজান্তে তারিখ গুনে গুনে যীশুখ্রিস্টের স্মৃতি রোমন্থন করে আসছেন? যে ব্যক্তির জন্মের মাধ্যমে সময় গণনার ক্ষেত্রে একটি নতুন যুগ রচিত হয়েছে, এমনকি যার মৃত্যুতে ভূমিকম্প দ্বারা পৃথিবী প্রকম্পিত হয়েছে, তার সম্পর্কে আসলে কি আপনার কোনো মতামত নেই? নিশ্চয়ই আছে। হয়তো মনের অজান্তেই আপনি এই বিষয়ের প্রতি গুরুত্ব না দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু এই অংশটি পড়বার পরও প্রশ্নটি আমাদের মনে দোলা দিতে পারে যে এ কি ধরনের লোক। আর তার সন্তোষজনক এবং যথার্থ উত্তর হল এই, তিনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। বাইবেলের লোকলিখিত সুষমাচার 9:57-62। তারা পথে যাচ্ছেন এমন সময় একজন লোক যিশুকে বলল, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখবার জায়গা কোথাও নেই। পরে তিনি অন্য আর একজনকে বললেন, আমার সঙ্গে চলো। কিন্তু সেই লোক বলল, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, মৃতেরাই তাদের মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করো। আরেকজন বলল, প্রভু, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আগে আমার বাড়ি থেকে আমাকে বিদায় নিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, লাঙ্গলে হাত দিয়ে যে পিছন দিকে তাকিয়ে থাকে সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়। সুঁই সুতো। যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার শিষ্য হতে পারে না। লোকলিখিত সুষমাচার 14:27। অনেকের এই ধারণা আছে যে পাপ থেকে মন পরিবর্তন করে বিশ্বাস করলেই যীশুখ্রিস্টের শিষ্য হওয়া যায়। আসলে এই ধারণা সঠিক নয়, কারণ একজন লোক উদ্ধার পেয়েছে এর অর্থ এই যে সে অনন্ত জীবন পাবার অধিকারী হয়েছে, কিন্তু শিষ্যত্বের বিষয়টি আলাদা। উদ্ধার বিনামূল্যের দান, কিন্তু শিষ্যত্বের জন্যে কিছু মূল্য দিতে হয়। আমরা যীশুখ্রিস্টের কাছে এসে উদ্ধার পাই, কিন্তু যীশুখ্রিস্টের সাথে চলার পরই শুধুমাত্র শিষ্যত্ব লাভ করা যায়। তাঁর কাছে আসার ফল হল উদ্ধার, তার সাথে চলার ফল হল সেবা। প্রভু যীশু শুধুমাত্র জীবনের কথাই বলেননি, তিনি জীবনের উপচয়ের কথাই বলেছেন। প্রেরিত পিতর দুটি আহ্বান পেয়েছিলেন, একটি তাঁর কাছে আসার জন্যে, অপরটি তার পিছনে চলার জন্যে। শিষ্য শব্দটি ল্যাটিন ডিসাইপুলুস শব্দ থেকে এসেছে, যার মধ্য থেকে বেরিয়ে এসেছে ইংরেজি ডিসাইপল কথাটা। এই ডিসাইপল থেকেই আমরা আবার ডিসিপ্লিন শব্দের জন্ম দিয়েছি, যার অর্থ হল খুব কষ্ট ও যত্নের সাথে প্রশিক্ষণ লাভ করা। হাজার হাজার লোক যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিলেন তাঁদের মধ্য থেকে তিনি মাত্র 70 জনকে শিক্ষা দেবার জন্যে মনোনীত করেছিলেন, কারণ তারা মন প্রাণ দিয়ে তার অনুসরণ করেছিলেন। একজন আফ্রিকান নতুন বিশ্বাসী এই প্রার্থনা করছিল, হে প্রভু, তোমার সুঁয়ের মধ্যে আমাকে সুতোর ন্যায় ঢুকাও। পালক মশাই খ্রিস্টে এই নতুন বিশ্বাসীকে জিজ্ঞাসা করলেন, তোমার সুঁয়ের মধ্যে আমাকে সুতোর ন্যায় ঢুকাও, এর দ্বারা তুমি কি বুঝাচ্ছ? সেই লোক তাকে বুঝিয়ে বললেন যে তিনি এক স্কুলে বেড়াতে গিয়ে মেয়েদের সেলাই করতে দেখেছেন। তিনি লক্ষ্য করেছেন কিভাবে সুঁয়ের দ্বারা সুতা এদিক ওদিক চলে। সুতরাং তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সুঁই আর আমি হলাম সুতো, তোমাকে অনুসরণ করতে আমাকে শিক্ষা দাও, তোমার সুঁয়ের মধ্যে সুতার ন্যায় আমাকে ঢুকাও। সুতা একাকী থাকলে অকেজো থাকে, কিন্তু যখন সুঁয়ের মধ্যে দেওয়া হয় এটা কাজ করতে থাকে। সুতাকে সেই জন্য সুঁয়ের কাছে আত্মসমর্পণ করতে হয়, যেন সুঁই প্রত্যেকটি ফোঁড় আপন ইচ্ছামতো দিতে পারে। বাইবেলের লোকলিখিত সুষমাচার 11:5-13। তারপর যীশু তার শিষ্যদের বললেন, মনে করো মাঝরাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, বন্ধু, আমাকে 3টা রুটি ধার দাও। আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে, তাকে খেতে দেবার মতো আমার কিছুই নেই। তখন দরজা ভেতর থেকে তার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তোমাদের বলছি, সে যদি বন্ধু হিসেবে উঠে তাকে কিছু নাও দেয়, তবুও লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে, কিংবা ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়। খোসার স্তূপ। যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদীরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। মথিলিখিত সুষমাচার ছয়ের অধ্যায় সাত পদ। এক লোক একটা গভীর জঙ্গলে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। উত্তরাধিকার সূত্রে পাওয়া শিক্ষা অনুসারে সে খাবার আগে এবং রাতে ঘুমোতে যাবার সময় প্রার্থনা করত। হৃদয় থেকে ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলতে হবে এমন কোনো ভাবও তার মধ্যে লক্ষ্য করা যেত না। ছোটবেলায় সে যা শিখেছিল তারই খানিকটা সে অভ্যাসে বশত আউড়ে যেত। প্রার্থনায় সে কি বলত সে বিষয়ে সে জানতও না, অথচ অধ্যাবসায়ের সাথে এই সনাতন অভ্যাস ধরে রাখতে পারার জন্য গর্ববোধ করত। একদিন সে সিদ্ধান্ত নিল যে কয়বার সে ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করে তা হিসাব করার জন্য যতবার প্রার্থনা করবে ততবার একটি করে চিনে বাদাম একটি কাঁচের পাত্রে রাখবে। সে এভাবে বছরের পর বছর ধরে হিসেব করতে করতে বড় কাঁচ পাত্রের মধ্যে একটা লম্বা সারি পূর্ণ করে ফেলল। সে দিনের পর দিন আরও অধিকতর আত্মতুষ্টি লাভ করতে থাকল এবং পাত্রগুলো ভরে উঠতে দেখে আনন্দে পুলকিত হতে থাকল। তারপর লোকটা একদিন স্বপ্নে দেখছে যীশু খ্রিস্ট তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, পাত্রে এরূপ বাদাম ভর্তি করার মানেটা কি? সে উত্তর দিল, এর প্রত্যেকটা এক একবার প্রার্থনার চিহ্ন। প্রভু তাকে একটার পর একটা করে প্রত্যেকটা থেকে বাদামের খোসা ছাড়াতে বললেন। এরূপ করতে গিয়ে সে দেখল যে এদের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যখন সে তার কাজ শেষ করল তখন দেখতে পেল যে সেখানে কতকগুলো খোসার স্তূপ ছাড়া আর কিছুই নেই। অতঃপর যীশু তাকে বলল, তোমার প্রার্থনাও এরূপ শূন্য। তুমি যা শিখেছ শুধু তাই বলছ, হৃদয় থেকে আসলে কিছুই বলছ না। হৃদয়ের কথা যখন মুখ দিয়ে বেরোয় তখন প্রার্থনা অর্থপূর্ণ হয়। সে তখনই জেগে উঠল আর সেই থেকে একজন সত্যিকারের প্রার্থনার মানুষ হয়ে উঠল। আমাদের পিতা আমাদের সহভাগিতা লাভের জন্য পথ চেয়ে বসে আছেন, কিন্তু সাবধান, যখন প্রার্থনা করেন বৃথা উচ্চারণ করবেন না, কারণ এরূপ প্রার্থনা শূন্য খোসার ছাড়া আর কিছুই নয়। বাইবেলের লুক লিখিত সুষমাচার ১৫ অধ্যায় ১১ থেকে ৩২ পদ। তারপর যীশু বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাতে সেই লোক তার দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। যখন সে তার সব টাকা খরচ করে ফেলল তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, তাতে সে অভাবে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে তার শুয়োর চড়াতে মাঠে পাঠিয়ে দিল। শুয়োরের যে শুটি খেত তা সে খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তা দিত না। পরে একদিন তার চেতনা হল, তখন সে বলল, আমার বাবার কত মজুর কত বেশি খাবার খাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা, ঈশ্বর ও তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। কেউ যে আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূর থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে একে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতো দাও, আর মোটা সোটা বাছুরটা এনে কাটো। এসো, আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি, কারণ আমার এই ছেলেটা মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে। হারিয়ে গিয়েছিল পাওয়া গিয়েছে। আর তারা আমোদ প্রমোদ করতে লাগল। সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল। বাড়ির কাছে এসে সে গান বাজনার শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেসে করল, এসব কি হচ্ছে? চাকরটি তাকে উত্তর দিল, আপনার ভাই এসেছে। আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটা সোটা বাছুরটা কেটেছেন। তখন বড় ছেলেটি রাগ করে ভিতরে যেতে চাইল না। এতে তার বাবা বের হয়ে এসে তাকে ভিতরে যাবার জন্য সাধাসাধি করতে লাগলেন। সে তার বাবাকে বলল, দেখো এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবারও আমি তোমার অবাধ্য হইনি, তবুও আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনো আমাকে ছাগলের একটা বাচ্চা পর্যন্ত দাওনি। কিন্তু তোমার যে ছেলে, যে বেশ্যাদের পেছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, সে যখন আসলো তুমি তার জন্য মোটা সোটা বাছুরটা কাটলে? তার বাবা তাকে বললেন, বাবা তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার, খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল আবার তাকে পাওয়া গেছে। অভাবনীয় আশীর্বাদ। বাবা তাকে বললেন, বাবা তুমি তো সবসময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার। লোকলিখিত সুষমাচার 15:31। পৃথিবীর অন্য যে কোনো লোকের চেয়ে আমেরিকান মহিলা হেলেন কিলার অন্ধ ও কালা লোকের সাহায্যের জন্য আরও বেশি কিছু করেছেন। যখন তিনি একেবারে শিশু, মাত্র 19 মাস বয়স, তখন এক রোগে আক্রান্ত হয়ে তিনি কালা ও অন্ধ হয়ে যান। ফলে তিনি তার পরবর্তী পঙ্গু জীবনে মায়ের ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত হন। তার মা তার শয্যার পাশে দাঁড়িয়ে বলতেন, হায় রে হেলেন, তোর মা তোকে কত ভালোবাসে, তিনি তোকে তার ভালোবাসার কথা কত বলতে চান, কিন্তু তোকে বুঝানোর সাধ্য তো তার নেই, তোর চোখ দুটো যে অন্ধ, তুই যে কালা। এটা কত যে দুঃখজনক যে যখন কোনো লোক ঈশ্বরের অভাবনীয় আশীর্বাদের কথা বুঝতে না পারে। কিন্তু তার চেয়েও বেশি দুঃখজনক হল যখন আমরা কোনো আশীর্বাদকে আমাদের পাওনা হিসেবে গ্রহণ করি। একই ব্যাপার ঘটেছিল আজকের অপব্যয়ী পুত্র গল্পের বড় ভাইয়ের জীবনে। ছোট ভাই না বুঝে বাবার অবাধ্য হয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু একসময় সে তার ভুল বুঝতে পেরে বাবার কাছে ফিরে আসে। কিন্তু বড় ভাই তার ছোট ভাইয়ের ফিরে আসার ব্যাপারটাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি এবং তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তাও সে সহ্য করতে পারছিল না। পিতা তাকে স্মরণ করিয়ে দিলেন, বাবা তুমি সবসময় আমার সাথে আছো এবং যা কিছু আমার তার সবই তো তোমার। সে অবিরত তার প্রিয় বাবার সাথে সাথেই ছিল, কিন্তু সে মনে করত ওটা তার পাওনা। ধন সম্পদের দিক থেকে না হলেও প্রত্যেক বিশ্বাসী আত্মিকভাবে ধনী, বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে। আমরা ঈশ্বরের সন্তান, আমরা যদি খ্রিস্টের সঙ্গে দুঃখ কষ্ট পাই তবে তার মহিমাও পাব, আমরা স্বর্গরাজ্যের নাগরিক, আমরা পবিত্র আত্মা পাবার অধিকারী হয়েছি, আমরা অন্ধকারের রাজ্য থেকে তার প্রিয় পুত্রের রাজ্যে এসেছি। এছাড়া আমাদের পিতা ভবিষ্যতের জন্য আরও অনেক কিছু জোগাড় করে দেখেছেন। মনে রাখবেন, আপনাকে দেওয়া আশীর্বাদ পাওনা হিসেবে দাবি করতে গিয়ে বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হবেন না। বাইবেলের যোহন লিখিত সুষমাচার 1:1-9। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। তিনি আলোর বিষয়ে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে এসেছিলেন যেন সকলে তার সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন, সেই আসল আলো যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন। তিনি জগতে আসছিলেন আলোক শক্তি। কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছামতো করা হয়েছে তা প্রকাশ পায়। যোহন লিখিত সুষমাচার 3:21। আপনি কি লক্ষ্য করেছেন যে অধিকাংশ ফুল ও চারাগাছই সূর্যের দিকে মুখ করে থাকে ও বৃদ্ধি পায়? বলা বাহুল্য, জগতের আলো হিসেবে যীশুখ্রিস্ট যে সকল মানুষকে তার দিকে আকৃষ্ট করেন, এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। খ্রিস্টীয় জীবনযাপনের জন্যে একজন বিশ্বাসীর যে শক্তি ও সাহায্য প্রয়োজন, তার জন্য প্রভু যীশুর প্রতি অনুরক্ত থাকা দরকার। আলো দেওয়ার পাশাপাশি সূর্য উত্তাপও বিকিরণ করে থাকে। উত্তাপ মোমকে গলিয়ে ফেলে, কিন্তু কাদাকে শক্ত করে তোলে। একইভাবে খ্রিস্টের আলোর সাথে পবিত্র আত্মার তীক্ষ্ণ প্রভাব আগ্রহী হৃদয়কে নরম করে, কিন্তু যারা সত্যকে অস্বীকার করে তাদেরকে আরও শক্ত করে তোলে। অনেক আগে কয়েদিদের জেলখানার এমন অন্ধকার ঘরে রাখা হতো যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সেই সময়কার এক সত্য গল্প আছে যে একটি পুরনো কারাগার ভেঙে পড়েছিল। ওই ধ্বংসস্তূপের একটা অন্ধকার কক্ষ থেকে একজন কয়েদিকে উদ্ধার করে আলোতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সে তার এই স্বাধীনতাকে সানন্দে স্বাগত জানানোর পরিবর্তে আবার ওই জায়গায় ফিরে যেতে চেয়েছিল। অনেক দিন ধরে সূর্যের আলোবিহীন সেই অন্ধকার কারাগারে থাকতে থাকতে তার এমন অবস্থা হয়েছিল যে চোখে সে সূর্যের উজ্জ্বলতা সহ্যই করতে পারছিল না। তার ইচ্ছা, যেখানে সে বন্দী ছিল সেই অন্ধকার কারাকূপেই যেন তার মৃত্যুবরণ করতে দেওয়া হয়। ঠিক সেইভাবেই প্রভু যীশুকে প্রত্যাখ্যান করতে করতে কোনো কোনো লোকের অন্তর এমন শক্ত হয়ে যায় যে সে অন্ধকারে অর্থাৎ পাপের মধ্যেই থাকতে চায়, যার অবশ্যম্ভাবী পরিণাম হল অনন্ত মৃত্যু। আপনি যদি প্রভু যীশুর আলোর কাছে আসার টান অনুভব করেন, তবে তা প্রত্যাখ্যান করবেন না। যদি পবিত্র আত্মা আপনার সাথে কথা বলে থাকে, তবে হৃদয় কঠিন করবেন না। সময় থাকতেই প্রভু যীশুর কাছে আসুন এবং তাকে উদ্ধারকর্তা হিসেবে অন্তরে গ্রহণ করুন। যদি ঈশ্বরের অনুগ্রহের আলোক শক্তি আজও আপনাকে আকর্ষণ করে থাকে, তবে সেই ধার্মিকতার সূর্যের প্রতি আপনার লতাগুল্ম বিস্তার করে দিন, পাছে চিরদিনের জন্যে আপনার জীবন প্রদীপ নিভে যায়।